ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনারা সবাই তো মাছ ধরার ঘটনার সাথে সম্পর্কিত বা পরিচিত বা অনেক শুনেছেন, কিন্তু কখনো এরকম শুনেছেন যে মাছ ধরায় যে ছিপটা ব্যবহার করা হয় সেই ছিপটা কোনো সাধারণ ছিপ নয়, বরং এটির সাথে অলৌকিক কোনো কিছু জড়িত? আমার মনে হয় যে আজকের এই ঘটনাটা শুনলে আপনি আসলেই অনেক বেশি আনন্দ পাবেন এবং অনেক কিছুই আপনি নতুন করে উপলব্ধি করবেন, এবং আজকের ঘটনাটি আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। ঈদের পরে যখন কর্মব্যস্ততায় ফিরেছে পুরো বাংলাদেশ, কর্মব্যস্ততায় ফিরেছে পুরো পৃথিবী, পৃথিবী অবশ্য কর্মব্যস্তই ছিল, মাঝখানে ঈদের সময়টুকুতেই হয়তো আপনারা যারা প্রবাসে থাকেন তারা সেই সময়টিকে আলাদা করে বের করে নিয়ে আনন্দ করেছেন পরিবারের সাথে। যাই হোক, যখন একদম আবারও সেই কাজে ফিরেছে, ব্যস্ততায় ফিরেছে, প্রতিদিনের চেহারায় ফিরেছে পুরো বাংলাদেশ, ঠিক তখনই একটা মঙ্গলবার আমরা বেছে নিলাম আজকের এই এপিসোডটি করার জন্য। আমাদের একজন অতিথিও আমাদের সঙ্গে থাকার কথা, আমরা আপনাদেরকে ঘটনায় নিয়ে যাব এবং আশা করছি আজকের এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত শুধু শুনছেন, আমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর আজকের এই এপিসোডটি যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুর সাথে, প্রিয় মানুষের সাথে। আর সেই সাথে আগামী শনিবার আমাদের একটা প্ল্যান আছে। ঈদের সময় অনেকেই আপনারা হয়তো কর্মব্যস্ততার কারণে বা পরিবারকে সময় দেওয়ার কারণে আমাদের সবগুলো এপিসোড শুনতে পারেননি। আমরা চিন্তা করছি সবগুলোকে কম্পাইল করে আপনাদের জন্য রেডি করার। আমরা সেটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে কাজ করছে তানভীর, তুষার এবং রোহান। তারা খুব দ্রুতই আপনাদের কাছে নিয়ে আসবে পুরো এপিসোডগুলো। আশা করছি সেই পর্যন্ত শনিবারে আমাদেরকে সময় দেবেন আপনারা। আর আপাতত এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনা যাব, ঘটনাটি এসেছে পশ্চিমবঙ্গ থেকে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি নিজের আসল নাম প্রকাশ করতে অনিচ্ছুক, 28 বছরের ভারতের মেয়ে। যা তথ্য শেয়ার করছি তা সত্যি এবং নিজে মনে প্রাণে বিশ্বাস করি বলেই পাঠাচ্ছি। আমি পশ্চিমবঙ্গের চন্দননগরের বাসিন্দা। ভূত এফএম আমার কাছে নেশার মতো লাগে। অনেকদিন ধরেই মনে হয় আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি, আজ লিখতে বসলাম। ঘটনার সূত্রপাত আমার দাদু, মানে মায়ের বাবার সাথে। দাদু এখন বেঁচে নেই, কিন্তু ওনার মুখে ছোটবেলায় এই ঘটনা বহুবার শুনেছি। তার সাথে প্রায় 55-60 বছর আগে ঘটে যাওয়া ঘটনা প্রতিবার বলার সময় বিশেষ বিশেষ কিছু অংশে তার গলা শুকিয়ে যেত, বেশ ভয় পেতাম শুনতে। আমার দাদু আসলেই বেশ সাহসী মানুষ ছিলেন, ঘটনা শুনতে গেলেই সেটা টের পাবেন। ওনার জন্ম যশোর জেলার সাগরদাড়িতে, তখনও ভারতবর্ষ ভাগ হয়নি। 1945 সাল নাগাদ 15-16 বছর বয়সে দাদু ম্যাট্রিক পাস করে সোজা ধানবাদ চলে আসেন, কোল ফ্যাক্টরিতে কাজ করবেন বলে। ধানবাদ তখন অবিভক্ত বাংলার অংশ, এখন যদিও ঝাড়খণ্ড রাজ্যের অংশ। তখন ম্যাট্রিক পাশে ভালো চাকরি পাওয়া যেত, আর তখন ইন্ডিয়ার কোল সিটি ধানবাদ সবে গড়ে উঠেছে। ভালো পোস্টে কাজ পেয়ে যান দাদু। কাজের সূত্রেই বেশ মাঝ বয়সে এক দাদুর দেশের লোক, মানে যশোরের লোক, অচিন্তর সাথে পরিচয় হয় দাদুর। আসল নামটা গোপন রাখছে। তখন ধানবাদ ফাঁকা ফাঁকা জায়গা, সাগরদাড়ি থেকে এসে দাদুর ভালো লাগত না প্রথমটায়। এখানে কয়লা তোলার ফলে অনেক বড় বড় জলাশয় তৈরি হয়েছিল। আঞ্চলিক ভাষায় এই জলাশয়গুলোকে বলা হতো খাদা। পরপর কয়লা খনি থাকত, সেই খনিতে ধস নেমে বেশ গভীর বড় আকৃতির এসব জলাশয় তৈরি হতো একদম ন্যাচারাল ভাবেই। এসব খাদায় জল হতো কালো টলটলে আর মাছ থাকত অফুরান। ছিপ নিয়ে অনেকে এসব জায়গায় মাছ ধরতে যেত। দাদুর চাকরিতে আসার আগে নেশা ছিল গ্রামে প্রচুর মাছ ধরা। এরপর এখানে এসে কিছুদিন বাদে লক্ষ্য করেন অচিন্ততা আর কেউ কেউ ছিপ নিয়ে ফ্যাক্টরিতে আসে। কাজ শেষ হলে মাছ ধরতে যায় বিকেলবেলা। দাদুও ধীরে ধীরে মাছ ধরতে উৎসাহী হয়ে পড়লেন। দাদুর নিজের ছিপ ছিল না তখন, তাই অচিন্তদার সাথে ওর ছিপেই মাছ ধরতে যেতেন। গ্রামের পুকুরে দুই একটা সরপুটি চুনো তুলেছেন বটে, তবে এই প্রথম দাদুর ছিপে অনেক মাছ ওঠে আর সবই বড় বড় মাছ। দাদুর বেশ নেশা লেগে যায়, কিন্তু দাদু লক্ষ্য করে সন্ধ্যার পর অচিন্তদা এক মুহূর্ত কখনো অপেক্ষা করত না, সন্ধ্যে নামার সাথে সাথে সব কুটিয়ে বাড়ি ফিরে আসত। দাদুকেও তারা দিত মাছ ধরা থেকে উঠে আসতে। এমনি চলতে থাকে, দাদুর বেশ ভালো মাছ ধরার নেশা হয়ে গেছে ইতোমধ্যে। মাছ ধরে আবার ছেড়ে দিত বেশিরভাগ জলে, তাও ধরে একটা আলাদা মজা আছে। এভাবে বর্ষা এসেছে, এমন সময় একদিন অচিন্তদার জ্বর। শরীর খারাপের কারণে মাছ ধরতে আসেনি দুই একদিন। দাদুর কাছে ধান বাদে নিজের ভালো ছিপ ছিল না, আগেই বলেছি। দাদু তাই দুদিন পর অফিস থেকে ফেরার পথে অচিন্তদার ঘরে গিয়ে উপস্থিত হন। ওখানে উনি আর ওনার ছেলে ভাড়া থাকতেন। সেখানে গিয়ে আমার দাদু কুশল খবর নিয়ে মাছ ধরার জন্য ছিপ চান। প্রথমে অচিন্তদা একটু দনমন করলেও সহজেই দিয়ে দেন দাদুকে, আর বলেন সন্ধ্যার পর মাছ না ধরতে, সাপখোপ আছে আর কাউকে যেন ছিপটা না দিয়ে দেয়, সাবধানে ফেরত দিতে বলেন। দাদুর বয়স কম, এসব কথা স্বাভাবিকভাবে নিয়ে তিনি বাড়ির পথ ধরেন। বাড়ি ফেরার সময় পেছন পিছন কেউ যেন আসছে বলে মনে হয় দাদুর, কিন্তু তাকিয়ে কাউকে দেখতে পান না, তাই সেদিন আর কিছু না ভেবে বাড়ি চলে আসেন। এরপর অফিস করে খাদার ধারে গিয়ে বসেন। একাই ছিলেন দাদু সেদিন, ধারে কেউ ছিল না। প্রথমটায় বেশ ভালোই চলছিল মাছ ধরা। আরো মজার বিষয়, সেদিন অন্য দিনের চেয়ে অনেক বেশি মাছ উঠছিল। আসলে বলা ভালো, অস্বাভাবিক রকমের বেশি মাছ উঠছিল। দাদুর মন লেগে গেছে। এমন সময় আরো একজন সিনিয়র কলিগ আসেন মাছ ধরতে। তিনি এসে মাছ ধরতে বসেন, মাছ ওঠে না একটাও। এদিকে দাদুর মিনিটে মিনিটে মাছ উঠছে। দাদু যে মাছের চার মানে টোপের খাবার ব্যবহার করছিল তাই ব্যবহার করেন উনি। একই জায়গায় এসে বসেন, কিন্তু ওনার ছিপের আশেপাশে মাছ টান দেয় না, উঠে না মাছ। কিন্তু দাদুর মিনিটে মিনিটে বড় বড় মাছ ওঠা দেখে ওনার সন্দেহ হয়। দাদুকে বলেন, চল, পরিবেশটা মোটেও সুবিধার লাগছে না, ওঠ এখান থেকে। কিন্তু আমার দাদু এসব কথা পাত্তা দেয় না। পরিবেশ আর কি অসুবিধা লেগেছিল তা দাদু ধরতে পারেন না, এতই ব্যস্ত ছিলেন মাছ ধরায়। প্রায় সূর্যাস্তের আগে আগে দাদুর ছিপে অনেক জোরে একটা টান পড়ে। মাছ হবে ভেবে দাদু টান দেয়, কিন্তু যতই উইল ঘোরায় কোনো মতেই কিছুতেই মাছটা ধরতে পারে না, পিছলে যায় জলের মধ্যে। এভাবে পাকা 20 মিনিট কেটে যায়। দাদুর পাশের ব্যক্তি বলেন, এ মাছ নয়, অন্য কিছু, বুঝতে পারছিস না এখনো, উঠে আয়। এ কথা শুনে দাদুর সন্দেহ হবে, এমন সময় জলের ঠিক মাছ বরাবর বিশাল একটা মাছের লেজ দেখা যায়। মাছটা আধ মানুষ সমান হবে, দাদু বলে, ওই তো মাছ বলে দুজন মিলে টানতে থাকে। মাছটা কিন্তু কিছুতেই উঠতে চায় না। এভাবে আধ ঘন্টার বেশি টানাটানি হয়ে গেছে। মাছটা পালায়ও না আবার ধরাও দেয় না। একটা সময় তারা লক্ষ্য করে মাছটা দাদুকে টানতে টানতে জলে নামিয়ে নিয়ে এসেছে। দাদু অনুভব করে দাদুর পা ধরে কে যেন জলের দিকে টানছে বেশ জোরে। এমন সময় দাদুর বেশ ভয় লাগে, অস্বাভাবিক লাগে চারপাশের পরিবেশটা। সন্ধ্যা নেমে গেছে প্রায়, আলো নেই বললেই চলে। এমন সময় দাদুর কানে আসে দাদুর সিনিয়র কলিগ দাদুকে বলছেন, ছিপ ফেলে দিয়ে চলে আয় জল থেকে, বাঁচতে পারবি না, এতক্ষণ ধরে বলছি কানে যাচ্ছে না ইত্যাদি। দাদু বোধহয় সে সময় একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন, তাও অনেক মনের জোর জোগাড় করে ছিপের সুতো কেটে জল থেকে উঠে আসেন। দাদু সেই সিনিয়র কলিগ দাদুকে পাড়ে উঠতে সাহায্য করেন। এবার উনি ওই ছিপ ফেলে দেবার পরামর্শ দিলে দাদু অচিন্তদাকে যে কথা দিয়েছিলেন সেই কথা অনুযায়ী ছিপ ফেলতে চান না, এবং সেই কথা মনে রেখেই ছিপ নিয়ে বাড়ি ফেরেন। দাদুকে ওই দিন বাড়ি অবধি পৌঁছে দেওয়া হয়েছিল। দাদু ঘুমিয়ে যান এবং পরদিন ভোরবেলা দাদুকে কে যেন ডাকে। দাদু বলেন, ওই দিন তখন হঠাৎ যেন কার ডাকে আমার ঘুম ভেঙে যায়, সময়টা বুঝি 5টা হবে এমন মনে করেছিলাম। মনে হল দরজায় কে যেন কড়া নাড়ল, আর আমার মনে হল যেন অচিন্তদা ডাকছে। আমি ঘুম থেকে উঠে বেমালুম আগের রাতের সব ঘটনা কেমন করে যেন ভুলে গেছি। মাছের খাবার আর ছিপ নিয়ে বেরিয়ে পড়লাম। আমার সামনে কে যেন যাচ্ছিল, আমি অচিন্তদা মনে করেছিলাম। আমি ওকে ফলো করছি, হাঁটছি, কতক্ষণ হেঁটেছি মনে নেই, তবে বাঁশ ঝাড়ের মধ্য দিয়ে হাঁটছিলাম। এত ঘোরের মধ্য দিয়ে হাঁটছিলাম যে মাঝে মাঝে বাঁশের সুচরো অংশ গায়ে লেগে পায়ে লেগে কেটে যাচ্ছিল। বুঝতেও পারিনি। ব্যথা হচ্ছিল অল্প, কিন্তু আমার মাথা যেন কাজই করছিল না। যখন বাড়ি ফিরতে পেরেছিলাম তখন দেখেছিলাম কিভাবে কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার পা, কিন্তু আমার হুঁশ ছিল তাই যা ঘটেছিল মনে আছে। যতটা মনে পড়ে হঠাৎ করে কেমন যেন ভয় লাগল, মনে হলো ঘড়িটা দেখি তো, আমার হাতে ঘড়ি পড়া ছিল। অথচ আশ্চর্য ব্যাপার, বেরোনোর সময় সময় দেখার কথা আমার মাথাতেও আসেনি একবারও। হাত ঘড়ি দেখি 3:42 বাজে। তখন আমার মনে হলো যে চারপাশ তো অন্ধকার, আর কে ডেকেছে আমায়, কেন যাচ্ছি, সামনে যে অবয়বটা সেটা বোঝার চেষ্টা করছি। দেখি লাল পাড় সাদা মতো শাড়ি পরা কেউ একজন, সাদা রংটা অন্ধকারে ধোঁয়াশার মতো লাগছে, সবটা বোঝা যাচ্ছে না। আমি তখনও অতটা ভয় পাইনি, হঠাৎ মনে হলো যেন অবয়বটা আমার দিকে মুখ ফিরিয়ে হাসছে, যেমন মেয়ে বউরা অতিথি ঘরে এলে হেসে আপ্যায়ন করে। তারপর আমার ভীষণ ভয় লাগল, আমার পেছন পেছন কেউ যেন এসে আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে ঝাঁকায়। এরপর আমি জ্ঞান হারিয়েছিলাম, আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি একটা খাটিয়াতে শুয়ে কোনো একটা ঘরে, আর আমার সামনে আমার সেই সিনিয়র কলিগ যে আগের দিন রাতে আমার প্রাণ বাঁচিয়েছিল। আসলে সেদিন যা ঘটেছিল তা হল ওপরওয়ালার অশেষ কৃপা। ওই সময় দাদুর ওই সিনিয়র কলিগ নিজের ঘর থেকে বেরিয়ে পেছনের বাঁশবাগানে এসেছিলেন। তখনকার দিনে অনেকেরই টয়লেটের ব্যবস্থা থাকত না, তাই বাঁশ ছাড়ে যাওয়ার চল ছিল। এক্ষেত্রে এই বদভ্যাসটাই দাদুর প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। উনি দেখেন দাদু কেমন যেন ঘোরের মধ্যে জোরে জোরে হেঁটে চলেছে, কাউকে অনুসরণ করছে। উনি অনেক চেষ্টা করেও দাদুকে নাগালের মধ্যে পাচ্ছিলেন না, চিৎকার করে অনেক বারণ করেছিলেন কিন্তু দাদু পাত্তা দেননি। একসময় কোনো ক্রমে দাদুর কাঁধ ধরে ফেলেন তিনি হাত বাড়িয়ে, আর সাথে সাথে দাদু সেখানে জ্ঞান হারায়। তখন 3:45 মতো সময় উনি দাদুকে কোনো ক্রমে নিজের ঘরে নিয়ে আসেন। এরপর বেলা হলে অচিন্ত তার ঘরে যায় দুজন মিলে। সেই সিনিয়র ব্যক্তি অচিন্তদাকে জিজ্ঞেস করেন ছিপটার রহস্য কি আসলে। অচিন্তদা প্রথমে বলতে চাননি, কিন্তু পরে দাদুর সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলেন এবং অচিন্তদা বলেন এই হল সব ঘটনার মূল। বাংলাদেশে থাকতে অচিন্তদার সুখের সংসার ছিল, বউ ছিল, ছেলেও হল একটা, কিন্তু ওদের সংসারে অভাব ছিল যথেষ্ট, খাওয়া দাওয়ার অভাব। কি কারণে স্পষ্ট নয়, একদিন বউ গলায় দড়ি দিয়ে মারা যায়। মারা যাবার আগে বউ মাছ খেতে চাইত খুব, কিন্তু সেভাবে মাছ খাওয়ানোর ব্যবস্থা করতে পারেননি অভাবের কারণে। বউ মারা যাবার পর ছোট্ট ছেলেকে নিয়ে উনি কাজের সন্ধানে চলে আসেন ধানবাদ। এখানে আসার সময় উনি সাথে এনেছিলেন একটা ছিপ, এই ছিপে ওর বউয়ের গলায় ফাঁস দেয়া দড়ি আর চুলের ডগা বাঁধা ছিল, যে কারণে ওর বউ ছিপের সাথে সাথে থাকত। এই ছিপে মাছ উঠত অঢেল, কিন্তু বুঝতেই পারছেন ছিপটা স্বাভাবিক ছিল না, তাই সন্ধ্যার পর নিজের ছেলে আর বর মাছ ধরলে ক্ষমা করবেন এমনটি ছিল বিষয়। অচিন্তদা এবং ওনার ছেলে মাঝে মাঝে যথাক্রমে নিজেদের বউ বা মাকে দেখতে পেত। কিছু ঘটনা নিশ্চয়ই ছিল কিন্তু সেসব জানা যায় না, ওরা বলেনি স্পষ্ট করে। আর ওই ভয়ঙ্কর ছিপ হাত বদল করা তো একেবারেই উচিত হয়নি, কিন্তু এসব ঘটনার পর ওই ছিপ অচিন্তদা পুড়িয়ে ফেলেন। শোনা যায় মায়ের মৃত্যুর সময় তার ছেলে অনেক ছোট ছিল বলে হিন্দু নিয়ম অনুযায়ী মৃত্যুর পর যেসব নিয়ম থাকে তার কিছুই তিনি পালন করেননি, কিন্তু ওই ছিপ পোড়ানোর পর অচিন্তদার ছেলে, যে দাদুর চেয়ে বেশ কিছুটা ছোট, মায়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন। 11 দিন সাদা থান পরা, নিরামিষ ভোজন এবং 11 দিনের দিন মাথা কামিয়ে ঘাট কার্য সম্পন্ন করা এবং নিয়ম বিধান মেনে মায়ের উদ্দেশ্যে পিণ্ডদান করা। এরপর এই আত্মার মুক্তি হয়েছিল বলেই ধরে নেওয়া যায়, কারণ এত বড় অঘটন পরপর দুদিন ঘটার পর আর কোনো অসুবিধা হয়নি কারো, হলেও শোনা যায়নি। যাই হোক, সেই যাত্রায় পার পেয়ে গিয়েছিলেন আমার দাদু। বলা ভালো, মৃত্যুর সাথে যেন একটা অদৃশ্য সুতোর ফাঁড়াকে ছিলেন দাদু। এরপর দাদু বিয়ে করেন, মামা আর মায়েরা মোট 5 ভাইবোন। জীবনে আর কখনো এমন দুর্ঘটনা ঘটেনি দাদুর জীবনে। আমার দিদিমার মুখে শুনেছি এই ঘটনায় উল্লেখিত ব্যক্তিদের সাথে ওনার কথাও হয়েছে, উনিও শুনেছেন ওনাদের মুখে এই ঘটনা। আর দাদুর হাতের পুরনো সেই গোল অটোমেটিক ওয়াচটাও দেখেছি। ওটা মামা বাড়িতে এখনো আছে সম্ভবত। এটি ছিল আমার পাঠানো ঘটনা। ঘটনা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ঠাকুমার সাথে বাড়ির ভেতরে বহুদিন ধরে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না এমন কিছু শেয়ার করব। এই ঘটনা কতবার শুনেছি কিন্তু সঠিক কোনখান থেকে লিখব বুঝতে পারিনি, অগোছালো লাগতে পারে, ক্ষমা করবেন। টিম ভূত ডট কম এবং রাসেল ভাইয়ের জন্য ভারত থেকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লাস্টে নাম লিখেছেন কিন্তু নামটি প্রকাশ করতে চান না, আমি দেখতে পাচ্ছি সেটা। আপনার ঘটনা যথেষ্ট ভালো হয়েছে এবং আপনার লেখার ধরনটাও ভালো। আমি চাইব আপনি পরবর্তীতে আমাদের ঘটনা পাঠান। আর যারা এভাবেই আমাদের ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, russell.bhoot.com@gmail.com। আরও একবার অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন অতিথি যুক্ত হয়েছেন, তার নাম শামিমা মনির। শামিমা মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমরা পরের ইমেল করতে যাবে, তবে তার আগে আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি প্লিজ আনমিউট করে বলবেন যে আপনি কোথা থেকে বলছেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি হচ্ছে
জি, যেহেতু রাত হয়ে যাচ্ছে আমি আগে আপনার ঘটনায় যাই, তারপরে আমরা বাকি ঘটনাগুলোতে যাব। আপনি প্লিজ একটু আপনার ঘটনাটা শেয়ার করবেন আমাদের সাথে। আপনাকে জয়েন করার জন্য ধন্যবাদ এত রাতে, এবং এখনো ঈদের ব্যস্ততার পরে কেবলই কর্মব্যস্ত হয়েছে সব পুরো দেশ, সেই সময় যে আপনি আমাদের সময় দিচ্ছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। শুরু করছি আপনার ঘটনা, আপনি প্লিজ আপনার ঘটনা বলবেন আমাদের।
আচ্ছা ভাইয়া, আমার ঘটনাটা হচ্ছে, আসলে আমি ভৌতিক বলবো না, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আমি এটার সাথে হচ্ছে 15 বছর যাবত আমি ভুগতেছি এটার দ্বারা। তো এটা এখানে ভূত কিছু নাই, কিন্তু আমার লাইফে ঘটে যাওয়া তো তো ব্যাপারটা আমার জন্য খুব লোমহর্ষক। তো আমি শুরু করতেছি যে আমার এই ঘটনাটা শুরু হয় হচ্ছে আমার বিয়ে দিয়ে। মানে আমার বিয়ে হয় 2010 নভেম্বরের 5 তারিখে, অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ে হয় তো আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ি। তো আমি বাবা আমার একমাত্র মেয়ে, আমার একটা বড় ভাইও আছে। তো আমার বিয়ে হওয়ার পরে দেখা গিয়েছে যে রাতে আমার বিয়ে হবে তার আগের দিন রাতে আমি স্বপ্নে দেখি যে আমার মশারির ওপর ভরা অনেক কালো সাপ, এই সাপগুলো মানে মশারির সাইড দিয়ে মশারির ভিতর ঢোকার জন্য চেষ্টা করছে, কিন্তু ঢুকতে পারছে না। এই স্বপ্নটা দেখার পরে আমি অনেক ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি এত চিৎকার করি যে সবাই আশেপাশের সবাই চলে আসে আমার বাসার সবাই, যে কি হয়েছে। ব্যাপারটাকে খুব নর্মালি নেওয়া হয়, এটা আমি এখন বুঝি, হয়তো বা এটা উপরওয়ালার একটা সতর্কবাণী ছিল। যাই হোক, আমার বিয়ে হয়। তো আমার মেন সমস্যাটা হচ্ছে আমার সৎ শাশুড়ি, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে গাজীপুর। আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, কিন্তু ওনারা হচ্ছে বেশ প্রভাবশালী ওখানকার শিল্পপতি, অনেক প্রভাবশালী, আমাদের তুলনায় অনেক অনেক বেশি। তো আমার হচ্ছে বিয়ে হওয়ার পরে ওনারা আমার সাথে বেশ নর্মাল ভালো ব্যবহারই করে, আমি কোনো রকম সমস্যা ফিল করিনি, খুব হ্যাপি ছিলাম আমি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বিয়ে ঠিক 1 হতে 1.5 মাস পরে আমার অনেক দাঁতে ব্যথা হয়। দাঁতে ব্যথা হয় মানে হচ্ছে আমার আঁকেল দাঁতে, তখন আমার বয়স 18 বছর পার হয়েছে, আমার আঁকেল দাঁতের ব্যথায় অনেক ব্যথা। তো একদিন আমার শাশুড়ি ওনাকে বলে কি যে তুমি এক কাজ করো, মানে সৎ শাশুড়ি উনি আমাকে বলে যে তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমরা হচ্ছে কোনো অসুখ হলে আমরা হচ্ছে ওনাকে যে ট্রিটমেন্ট করে আমার সাথে চলো। তো আমি হচ্ছে মার সাথে, মানে আমার শাশুড়ির সাথে, আমি ঠিক আমাদের আমার শ্বশুর বাড়িটার রাস্তার অপোজিটে সামান্য দূরত্ব, আমি ওখানে যাই মার সাথে। যাওয়ার পরে উনি আমাকে বলে খালি পা হও, খালি পা করে যাই, উনিও খালি পা আমিও খালি পা। গেলাম, যাওয়ার পরে দেখি যে একটা মহিলা খুব নোংরা, ভীষণ নোংরা, শাড়ি পরা। পরে উনি আমাকে দেখিয়ে করলো কি উনি ঘর থেকে একটা তামার পাত্র আই থিঙ্ক ওইটার মধ্যে পানি নিয়ে আসলো, পানিটার মধ্যে লবণ ছিল, যেটা বুঝতে পারলাম লবণ ছিল, আর একটা মাছের কাঁটা, মেবি ট্যাংরা মাছের কাঁটা, যতটুকু বুঝতে পারছি, ওটা দিয়ে আমাকে বলতেছে কি আঙুল দাও, আঙুল দেওয়ার পরে আমার হাত আঙুলে ফুটু করে, ফুটু করার পরে একটুখানি ব্লাড বের হয়, ব্লাডটা ওনার হাতে একটা লবণ ছিল, লবণের সাথে মিশানোর পরে উনি আমাকে বললো কি ওনার হাতে যে পানিটা ছিল লবণ মিশ্রিত, তা আমার বললো যে এই পানিটা খেয়ে ফেলো। আমার মাথায় কোনো মনে হয় নাই যে আমি কেন করছি বা এটা কি হচ্ছে কিনা, আমার মনে হয়েছে যে না আমার শাশুড়ি যেহেতু করতেছে আমার ভালোর জন্য করতেছে। এন্ড ওখানে একটা কালী ঘর ছিল, ওই কালী ঘরের সামনে আমাকে দাঁড়া করায়া খালি পায় ওইটা খাওয়ানো হয়, আমার একটু খুবই বিভৎস লাগতেছিল, উনি খুবই নোংরা ছিল, কিন্তু আমি মার মুখের দিকে তাকিয়ে ওটা খাই। খাওয়ার পরে আমি ব্যাপারটা আমার হাজবেন্ডকে বলি, কিন্তু আমার হাজবেন্ড বলে যে সমস্যা নেই খেয়েছো খেয়েছো, মানে কারো কোনো সন্দেহ নাই। এন্ড এটা আমি আমার মা বাবাকেও জানাইনি, কারণ উনি তো আমার ভালোই চাইছে যেহেতু উনি আমার শাশুড়ি। এরকম করার দেখা গেছে কিছুদিনের মাথায়, মানে আমি খালি অসুস্থই হই, আমার খালি মাথা ব্যথা করে, আমার খালি অসুস্থই থাকে, আমি এত অসুস্থ হয়ে যাচ্ছিলাম, আমার ওয়েট কমে যাচ্ছিল অনেক এরকম করতে করতে। তো ওই 2010 সালেরই কিছুদিন যাওয়ার পরে, মানে আমাকে উঠায় নেওয়ার হচ্ছে 2-3 মাস যাওয়ার পরে, যে মানে একটা বিষয় নিয়ে, পারিবারিক একটা বিষয় নিয়ে আমার বাবা আমাকে নিয়ে সাভারে চলে আসে, মানে আমাকে এখানে রাখবে, তাদের সাথে আমার মতামত অনেক ডিফারেন্স, যেমন আগে পড়তে দিবে না আমাকে, ওনাদের কথা ছিল পড়াবে, ওনারা অনেক ধরনের মানে অদ্ভুত আচরণ করতেছিল যে না পড়ানো যাবে না, কথা দিয়েছি তাই কি এখন পড়তে দিব না, এটা নিয়ে মতভেদ হয়ে আমাকে আব্বু নিয়ে আসে। কিন্তু আমার হাজবেন্ড মানে বলছে যে না তুমি পড়বা সমস্যা নেই। এই যে চলে আসলাম এটাই ছিল আমার শাশুড়ির একটা ক্ষোভ, ওনারা আমাকে কখনো নেওয়ার জন্য ফোনও করে নাই, এদিকে আমার বাবাও আমাকে দিবে না। তা আমি আমার বাবার বাড়িতে বেশ হ্যাপি ছিলাম, আমার হাজবেন্ড প্রতি সপ্তাহে সপ্তাহে আসতো, ঘটনায় মানে ঠিক এভাবেই চলতে লাগলো, আমি পড়াশোনা করলাম, অনার্স শেষ করলাম। তো দেখা গেছে যে এর মধ্যে হাজবেন্ডকে চাপ দেওয়া হলো যে আমরা তোমাকে আবার বিয়ে করাবো, এই মেয়েকে ছেড়ে দাও। কিন্তু আমার হাজবেন্ড সেটা কখনোই করবে না, সে এটা প্রতিবাদ করে গেল। তো 2013 সালে এরকম করেই চলছে, 2013 সালে আমাদের ঘরে প্রথম সন্তান আসছে, আমার মেয়ে হয়, বড় মেয়ে রোদ, নাম হচ্ছে রোদ। তো খুব ভালো চলছে তোমার দিনকাল, কিন্তু হুট করে 2016-র দিকে মানে আমার হাজবেন্ড এর অনেক চেঞ্জ আমি লক্ষ্য করি, ও কথা বলতো না আমার সাথে, আমাদের বাসায় আসতো না, ওর ডান হাত ডান পা অনেক কাঁপতো, কিনা কারণে না অহেতুক সন্দেহ করতো, মানে আর অনেক ঘামতো, চোখ দুটো লাল হয়ে থাকতো। তখন আমার বলতে যে আমার মনে হয় কি যে মানে আমার হাজবেন্ড এর কথা বলে ওকে কেউ কিছু করছে। তো আমরা আসলে ভাইয়া এমন একটা পরিবেশে বড় হয়েছি, আমাদেরকে কখনো কপালে কালো টিপ দিয়েও আমার মা বড় করেনি, মানে আমরা কালো যাবো এগুলো আসলে কখনোই আমরা বিশ্বাসই করি না। 2000 সালে এসে কি আমরা কি এগুলো বিশ্বাস করবো, পরে আমি বিশ্বাস করি না। পরে আমার দাদা বাড়ি হচ্ছে বিক্রমপুর, নানা বাড়ির দাদা বাড়ি বিজয় মুন্সিগঞ্জ, সেখানে আমরা মানে যাই, এখানে একজন পুজুর আছে বেশ নাম করা, উনি আমাদের হচ্ছে দেখে মানে আমার হাজবেন্ড কে দেখে বলে ফেলে যে ওনাকে তো কালো জাদু করা হয়েছে খুবই মারাত্মক ভাবে, যেন মানে সে একদম অসুস্থ হয়ে পঙ্গু হয়ে যাবে এরকম। পরে আমার ব্যাপারটা শুনে আমি আর আমার হাজবেন্ড দুজনেই হাসি, এটা কিভাবে সম্ভব। পরে বলে না পরিবার থেকে করা হয়েছে। পরে আমরা বলি ঠিক আছে তাহলে আপনি চিকিৎসা করেন, কিন্তু হুজুর বলে যে না এই চিকিৎসা আমার দ্বারা হবে না, এটা যদি চিকিৎসা করি আমারও ক্ষতি হবে, তোমরা অন্য কোথাও যাও। তো ঘটনা এখানেই শেষ, আমরা ব্যাপারটা খুবই ক্যাজুয়ালি নেই, কিন্তু সেই রাতে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। তো আমরা যখন আমি আর আমার হাজবেন্ড রাতে ঘুমাতে যাই, মুন্সিগঞ্জের বাড়িগুলা তো ভাই আপনি হয়তো বা দেখেছেন, টিনের থাকে কাঠের থাকে, পাতাতন থাকে নিচে কাঠের। তো আমি আমার হাজবেন্ড শুয়ে পড়ছি ঘুমে এসে গেছি, হুট করে আমার হাজবেন্ড আমাকে ডাকতেছে, এই ওঠো। তো পরে আমি তাকানোর পরে খেয়াল করলাম ও আমাকে বলতেছে চুপ করে শোনো। ও মা দেখি কি আমাদের ঘরের ঠিক বাইরে কিছু একটা খুব রাগ হয়ে না মানে ক্রোধের সাথে শব্দ করতেছে, এরকম একটা শব্দ করতেছে, মানে এত ভয়ঙ্কর ছিল শব্দটা। পরে আমি তো মানে ভয়ে আমার হাজবেন্ড বলতেছে তুমি চুপ করে থাকো কথা বলো না। এরপরে শুরু হলো ঝাঁকি, মানে খাটটাকে যে হরর মুভিতে যে দেখায় না, একদম ঝাঁকাইতেছে এইভাবে ঝাঁকাইতেছে, আর ওইটা বাইরে ওরকম ক্রোধে ফেটে যাচ্ছে, মানে পারলে খেয়ে ফেলবে আমি।
হবে এরকম এরকম শব্দ আমি ভয়ে তো এরকম করতে করতে মানে সুরা ইয়া আয়াতুল কুরসি নাস ফালাক এগুলা পড়তে 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 ব্যাপারটা নর্মাল হয়েছে গেল। পরের দিন সবাইকে বললাম, পরের দিন সুরা কালাম পড়ে শুইলাম, হায় আল্লাহ। সেই রাতে হলো আরেক ঘটনা, আমার হাজবেন্ডের কপালের মধ্যে তিনটা আঙুলের খামচি দাগ, একদম কপালটা ফাইরে ফেলছে, মানে একদম তিনটা আঙুল মানে নখ দিয়ে খামচি দিয়ে একদম ফেলে ফেলছে। পরে হচ্ছে এটা নিয়ে তো আমরা খুবই ভয় পেয়ে আমরা একদম বিক্রমপুর থেকে চলেই আসলাম যে না থাকবো না বাসায় চলে যাই। ব্যাপারটা হয়েছে কি, যে জিনিস চিকিৎসা করছি ওই গুজোর আবার আমাদের একটু পানি করা দিচ্ছিল, এটা আমার বলতে বলছে একটু পানি করা দিচ্ছিল যেটা খেলে হয়তো ভালো থাকবে। ওই পানি করার মাধ্যমে জিনিসটা আরো বেশি রাগ নিয়ে গেছে, আমাদের উপরে আরো উত্তেজিত হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা দেখা গেছে এরপর থেকে আমরা সাভার চলে আসি, বিভিন্ন জায়গায় যে যাব সেখানে কেউ আছে খন্ড কেউ আছে ভালো, কিন্তু কোনোভাবেই হলো যে এটা কাজ হচ্ছিল না, আমাদের উপর থেকে যাচ্ছিল না। আমাদের দিন দিন শরীর খারাপই হচ্ছে, আমার হাজবেন্ডও অসুস্থ হয়ে যাচ্ছে। পরে হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু গাজীপুর থাকে, ওর বাবার বাসায় বাবার বাসা দেখাশোনা করে, সে এরকম অবস্থা হয়ে গেল সে সাভারে চলে আসলো। যে ওখানে সে থাকতে পারতেছে না, রাতে ভয় লাগে, বাথরুম থেকে শব্দ হয়, তার ঘুম হয় না, সারা রাত হয় না, একা এক রুমে থাকে আরো ভয় পাচ্ছে। পরে সে সাভার চলে আসে, সাভার এসে শুরু হলো আরেক ঘটনা, একদম হরর মুভির মতো হলো। সারা খাট কাঁপে, ঝাঁকায় খাট থেকে ফেলে দেয়, হাই গ্লাসে বাড়ি যায় জোরে জোরে। আর আমাদের পাশে একটা কুকুর ছিল ভাইয়া, কুকুরটার নাম ছিল গুড্ডু। ও যখন ওই জিন আসতো তখন ওই গুড্ডু চিল্লাইতো, অনেক চেঁচামেচি করতো, মানে ওর চিল্লানোর সবটা ও তো কুকুর বিড়াল কিন্তু এগুলা দেখে। আমার আব্বু জোরে জোরে সুরা পড়তো, দোয়া পড়তো, আমরা যে সুরা বাকারা মোবাইলে চালায় রাখতাম, টিভিতে চালায় রাখতাম, কোরআন শরীফ আমার হাজবেন্ড বুকের মধ্যে নিয়ে পরে ঘুম আসতে, তারপর পা দিয়ে শিরশির করে সারা গায়ের লোম দাঁড়ায় যায়, গায়ের মধ্যে চলে আসে, একদম স্পষ্ট বোঝা যায় যে শরীরে চলে আসছে, শরীর ভার হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে গেল। কোনো ভাবেই পারলাম না এটা ঠিক করতে। এক বছর আমি আমার হাজবেন্ডের সাথে শুইছি, আমার বাচ্চাকে আমার মার কাছে শোয়া, একটা রাতের জন্য আমি তাকে একা ছাড়িনি, আমার মনে হয়েছে একা ছাড়লে তাকে মেরে ফেলবে, আমি তাকে এক সেকেন্ডের জন্য ছাড়িনি। এদিকে ব্যবসা বাণিজ্য সব তো লাটে, সে তো মানে আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে থাকে, অর্থনৈতিক ভাবে আমরা দুর্বল হয়ে গেলাম। আর সবচেয়ে মজার বিষয়, আমার হাজবেন্ডের মানে বাড়ি থেকে একটা ভাই বোন মানে কেউ কোনো খবর নিল না, ব্যাপারটা সবাই জানতে পারছে কিন্তু কেউ কোনো যোগাযোগ আমাদের সাথে করেনি। যাই হোক, পরে হচ্ছে এরকম করতে করতে শেষ পর্যন্ত ব্যাপারটা এত স্বাভাবিক হয়ে গেল, আমাকে আর আমার বাচ্চাকে চালান দেওয়া হলো। আমার এতটুকু বাচ্চা, তখন আমার মেয়ের বয়স হচ্ছে মেয়েটি 4 বছর, 4 কি 4.5, তখন আমার মেয়ের উপরে চালান দেওয়া হলো, আমার উপরে দেওয়া হলো। আমাকে এত ব্যাড টাচ করতো, যেটা সত্যি কথা, আমার শরীরে বিভিন্ন স্পট পাওয়া গেল, আমি ঘুমের মধ্যে খারাপ কিছু অনুভব করতাম, আমি ঘুম আসতে পারতাম না, আমার গায়ে লোম দাঁড়ায় যেত, আমার গায়ে বিভিন্ন জায়গায় দাগ। আর আমার বাচ্চাটাকে কি করলো ওনারা, আমার বাচ্চাটাকে যে চোখ গুলা না যে মাছ দেখবেন, মাছের চোখটা যেমন খোলা হয়, আমার গরমের চোখটা খোলা হয়ে গেছিল মাছের মতো, তাকায় থাকতো এদিকে ওদিকে, তাকায় থাকতো, কোনো হোক কিছু দেখতেছে। আর মেজাজ খারাপ থাকতো, কেউ যদি নামাজ পড়তো নামাজ পড়তে দিত না, কোরআন শরীফ পড়লে কোরআন শরীফের উপরে দাঁড়ায় যেতে চাইতো, মানে কোরআন শরীফের উপরে দাঁড়াবে। আর যদি সুরা টোরা পরে খুঁদিতাম, চুল টুল টেনে ছিঁড়ে ফেলতো, হেজাব করা থাকলে চুল মানে হিজাব বছর টেনে ছিঁড়ে ফেলতো, এরকম পাগলামি করতো। এরকম করতে করতে আসলে ভাইয়া আমিও তো একটা মানুষ, এমন একটা পর্যায়ে চলে গেল ব্যাপারটা যে মানে আমার আব্বু এক হিসেবে রাগ হয়েই আমার হাজবেন্ডকে বললো যে তুমি কি চাও আমার নাতিনটা মরে যাক, তুমি কেমন বাবা। ওরকম বলতে বলতে একটা পর্যায়ে দেখা গেছে যে আমার হাজবেন্ড ফিরে গিয়ে তার বাবাকে মানে বিচার দিল ব্যাপারটা নিয়ে, একদম ভরা বাজারের মধ্যে আমার শ্বশুরের আবার মিল আছে, রাইস মিল, অয়েল মিল, উনি বেশ বিত্তশালী, ওইখানে যে ডিরেক্ট বললো যে আমার শাশুড়ির কথা। কিন্তু আমার শ্বশুর সম্পূর্ণ ভাবে অস্বীকার যে না তো করতেই পারে না, আমার ওই ঘরের 2 দেবর আছে, যাই হোক এক দেবর তো দেশের বাইরে ছিল, আরেক দেবর বললো না এটা হইতেই পারে না, মানে কোরআন শুয়ে সে কিরা কাটবে, সে তার বাচ্চাকে শুয়ে কিরা কাটবে, কোনো ভাবেই না, তারা এগুলা কিছু করেন, তারা আল্লাহ মানে খোদা মানে। ঠিক আছে, আমরা বিশ্বাস করাইতে পারলাম না কাউকে,
আছে, এখন এটা নিয়ে আমরা মানে অনেক চেষ্টা করছি, পরে একটা পর্যায়ে চিন্তা করলাম যে নাই আমি আর পারতেছি না, আমি এক বছর ঘুমাই না, আমার কোনো ফিনান্সিয়াল কোনো সাপোর্ট পাচ্ছি না, আমি আমার বাচ্চাটা মরে যেতেছে আমার চোখের সামনে। পরে আমি চিন্তা করলাম যে আমি আব্বুকে বললাম মানে আমার বাবাকে যে বাবা আমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসবো, আমি ডিভোর্স দিয়ে দিব। আমার বাবাও বললো যে হ্যাঁ আসলে এর থেকে ডিভোর্স হয়ে যাওয়াটাও ভালো, তো আমি ডিভোর্স দিয়ে দিব। সেই পর্যায়ে আমার যে উকিল বাবা ছিল, আমার বাবার ফুফাতো ভাই, সে বললো যে আমি একটা শেষ চেষ্টা করব, ওনার বাড়ি ও গাজীপুর, উনি বললো আমি একটা শেষ চেষ্টা করব, যদি চিকিৎসায় ও ভালো হয় হবে, আর যদি ও ভালো না হয় তাহলে আমি নিজে দাঁড়ায় থেকে ওর ডিভোর্স করাই দিব। ঠিক আছে, তো উনি একজন মাওলানাকে নিয়ে আসে, ওনার নাম হচ্ছে মাওলানা সাইফ, ওনার বাড়ি হচ্ছে গাজীপুরের ওই সাইডেই, মাওনার ওই সাইড আর একটু ভিতরে। তো ওই সাইফ হুজুর উনি কি করলো, উনি আসলো, উনি তো মাওলানা, উনি আসলো, উনি এসে কি করবে, উনি এসে আমাকে এক গ্লাস পানি খেতে দিল। ও মাই গড, পানি খাওয়ার সাথে সাথে আমার বডির মধ্যে ডিরেক্ট চলে আসছে জিন, দুই পা দুই দিকে দিয়ে আমার বুকের মধ্যে বসছে, আমি পুরো ফিল করতেছি। পরে হচ্ছে উনি ভালো করে হাত মেপে দড়ি দিয়ে অনেক কিছু করে উনি বললো যে আমাকে 27টা বান মারা হয়েছে, আমাকে জানি আমি মারা যাই, এটা আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, এটা আমি মারা যাব। আস্তে আস্তে একদম শেষ পর্যায়ে চলে গেছে, আমি সুখায়া কাঠ হয়ে গেছিলাম। পরে আবার এর মধ্যে আমি আবার কি করতাম এটুকু বলি নাই, আমি না মাঝে মাঝে আমার মেয়েকে মেরে ফেলতে চাইতাম, আমি আমার মেয়ে রোদ হোক ছাদ দিয়ে গেছি ফুলে করে, ছাদ থেকে ফেলে দিলে আমার অনেক শান্তি লাগবে। ঠিক আছে, তো উনি হচ্ছে চিকিৎসা করে, চিকিৎসার ওনার একটা মাধ্যম আছে যে কে করে জানার, কোরআন শরীফ পড়া দিতে পারে, মানে একটা পাত্রের মধ্যে উনি উপরে হচ্ছে কোরআন শরীফ রাখবে, মগ বা জগ বা মগ না এরকম নতুন কোরআন শরীফ রেখে ওটার ভিতরে আর রহমান পাঠ করবে, আর হচ্ছে ভিতরে কিছু নাম দিবে, পেজে পেজে কিছু নাম দিবে যে আপনি কাকে সন্দেহ করেন, যখন হচ্ছে যার নাম দিয়ে সুরা আর রহমানটা পড়া হবে, যদি কেউ পড়ে থাকে যাবে না তাহলে কোরআন শরীফ অটোমেটিক রাউন্ড করে দিবে। ভাইয়া বিশ্বাস করেন আমার হাতের থাকা অবস্থায় আমার শাশুড়ির নামটা, উনি তো জানেন আমার শাশুড়ির নাম কি, আমি 5-6 জনের নাম দিই, আমার শাশুড়ির নামটা বলার সাথে সাথে কোরআন শরীফটা আস্তে করে ঘুরে গেল আমারই হাতের মধ্যে, আমার হাজবেন্ড আর আমি ধরছিলাম কোরআন শরীফটা ঘুরে গেল। তাই এখান থেকে আমরা তো জানতেই পারলাম আসলে কি করতে হবে, তো এটা বুঝতেই পারছি। এরকম করার পরে উনি আমাদের দীর্ঘদিন চিকিৎসা করে ভাইয়া, চিকিৎসা করে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে যদি আমার শাশুড়ি রিপিট কিছু করতে যায় তাহলে আমার শাশুড়ির একটা বিশাল ক্ষতি হবে, এন্ড এটা সত্যি কথা, আমার শাশুড়ির পরবর্তী ইঙ্গিতের মাথায় মুখ এক পাশে বাঁকা হয়ে গেছে, সে কিছু করতে গিয়েছে এন্ড তার মুখটা বাঁকা হয়ে গেছে, সেটা আমরা একদম সচক্ষে প্রমাণিত। তো এরপরে এটা দীর্ঘদিনের জন্য স্টপ হয়ে যায়, আমরা একদমই বলতে গেলে মোটামুটি ভালো হয়ে গেলাম, এন্ড আমার হাজবেন্ডের নতুন করে বিজনেস স্টার্ট করলো, আমরা মানে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। এরপরের ঘটনা হচ্ছে 2018 সালে আমাদের আরেকটা মেয়ে বাবু হলো, আলহামদুলিল্লাহ নাম রায়া। তো আমরা পুরো হ্যাপি, ব্যাপারটা এমন হয়ে গেল যে আমরা আস্তে আস্তে ভুলেই গেলাম। তো 2022 দিকে আমরা আবার মানে গাজীপুর যাওয়া হলাম, তাই আমরা গাজীপুর যেতাম না, আমি ওই ঘটনার পরে আমি যাওয়া ধরলাম, তো আমার শাশুড়ির সাথেও দেখা হতো, শ্বশুরের সাথে দেখা হতো, সবার সাথে দেখা হতো, শাশুড়ি এত আদর করতো আমার বাচ্চাদের, মানে ব্যাপারটা এমন, উনি এমন ভাবে হ্যাপোটাইজ করতে পারে মানুষকে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে উনি এই কাজ করে, আর ওনার চেহারাটাই এত ইনোসেন্ট, তা ইনোসেন্ট ফেস হজ করে আসছে 2-3 বার, মানে কেউ বলবে না তার আদিক খেতা দেখে যে সে নাতি নাতকুড়ের ক্ষতি করতে পারে বা ছেলের বড় ক্ষতি করতে পারে। তো যাই হোক, পরে হচ্ছে 2022 সালে আমরা কালিয়াকুট যাই, আমাদের নতুন একটা বাড়ি হয়, আমরা নতুন বাসায় যাই, গেলি মার সাথে দেখা করতাম, অনেক সময় হয়তো কি যে উনি জোর পূর্ব কি একটা কিছু আমার বাচ্চাদের খাওয়াই দিত, অনেক সময় এরকম হয়তো যে একটু দই খাওয়াই দিল, একটু মিষ্টি খাওয়াই দিল, মুখের উপরে কিন্তু অনেক সময় বাচ্চারা না করতে পারে না, এরকম খাওয়াই দিত, এরকম করতে করতে কোনো সমস্যা আল্লাহর রহমত হয় নাই। কিন্তু এই 2024-25 এর মাঝামাঝি থেকে একটা প্রবলেম হয়, আমার হাজবেন্ড হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, মানে হচ্ছে তার শরীর অনেক দুর্বল হয়ে যায়, সে কাজ করতে পারে না, সে যখন তার মেইন পেশাটা হচ্ছে সে ফিশ প্রজেক্টটা দেখে আমার শ্বশুরের, তো ফিশ প্রজেক্টের ওইদিকে গেলেই তার হাঁটু ভেঙে আসে, তার ভালো লাগে না, আর যখন আমার হাজবেন্ড সাভারে আসে
তখন হচ্ছে আমার ভীষণ মাথা ব্যথা হয়, আমার অসুস্থ হয়ে যায়। আমার হাজবেন্ড যেদিন আসবে সে গাড়ি নিয়ে বেরোচ্ছে, অলরেডি দেখা গেছে যে আমার মাথা ব্যথা শুরু হয়েছে। ঠিক আছে, আমরা একজন একজনের কাছাকাছি আসতে অসুস্থ হয়ে যেতাম এই জিনিসটা দেখলাম। আর আমার হাজবেন্ড হচ্ছে ফিশ প্রজেক্ট, তো একদিন মাছ ধরতে জেলেরা, তো হুট করে একজন জেলে বলতেছে দেখেন ভাই এটা কি। পরে খুব অবাক করা বিষয়, একটা মাছের মধ্যে আপনার হলো যে সুতা দিয়ে বাঁধা, লাল সুতা দিয়ে গিট দেওয়া, তো এমন ভাবে গিট দেওয়া যে সুতাটা কেটে গেছে মাছের গায়ে, একদম কেটে ভিতরে ঢুকতে গেছে। একদিন বিকেলবেলা শুয়ে আসি, হুট করে আমার সন্ধ্যার আগে ঘুমিয়ে যায়। তো আমার রুমটা অন্ধকার ছিল, আমার রুমের পাশে ড্রয়িং রুম, সেখানে আমার আব্বু গল্প একটু ডিফারেন্স এক ঘর থেকে আরেক। তখন আমার খাতটা অদ্ভুত ভাবে ঝাঁকতেছে, এই ঝাঁকি তো সেই পুরনো ঝাঁকি, ঝাঁকি খেয়ে ঘর তো অন্ধকার, আমি দেখি ভয় পেয়ে চোরে ডাক দিচ্ছি আব্বু আমি আসো, আমার ভয় লাগছে খার ঝাঁকতেছে। এত অদ্ভুত একটা সার্কেল তৈরি হইলো আমার খাতের চারপাশে যে আমি যে আমার আব্বু আম্মুকে ডাকতেছি, আমার আব্বু আম্মু কথা বলতেছে, আমি দেখতেছি ওই যে সোফায় বসে কথা বলছে, কিন্তু আমার আব্বু আম্মু শোনে না আমার কথা। আমি যে চিৎকার করতে আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়তেছে, আব্বু আম্মু আমার অনেক ভয় লাগতেছে ঘরে, ঘরে একটা ডিম লাইট জ্বালানো নাই, ঘরটা একদম ঘুটঘুটে অন্ধকার। তো সেখানে আব্বু আম্মু শুনতেছে না, মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যে আমার সাউন্ডটা খাটের বাইরে যাবে না। তো এই ঘটনা গুলা হওয়ার পরে আমরা ভাবলাম যে না, এখানে আসলে অন্য কোনো ঘটনা হচ্ছে। আর এর মধ্যে আমার বড় মেয়েটা, আমার বড় মেয়ে বর্তমান বয়স হচ্ছে 12 বছর, তো হুট করে ওর যখন 11 বছর বয়স, তখন থেকে ওর গালের মধ্যে অদ্ভুত দুইটা স্পট দেখা দিল। স্পট দুটো এরকম যে বুড়া মানুষের যে মেজটা পরে ওইরকম। তো আমি অনেক ডার্মাটোলজি দেখাইছি, দেখানোর পরে হচ্ছে এরকম সব ডাক্তারই একই কথা যে ওর হচ্ছে হাই পিগমেন্টেশন হয়েছে, টার্ন বার্ন হয়েছে। এখন এত ছোট বাচ্চার আবার হাই পিগমেন্টেশন কি, এর আবার মেজটা কি? আমি অনেক চিকিৎসা করি কিন্তু আমার মেয়ে ভালো হয় না। আমার মেয়ের দুটো গাল এমন হয়ে গেল যে দেখতো সেই জিজ্ঞেস করতো যে তোমার বাচ্চাটা এমন হয়ে গেছে কোনো, গালে কি হয়েছে গেল। আর ছোট মেয়েটার হচ্ছে বয়স তখন 6 বছর, ওরা 6 বছরের 5 বছরের ডিফারেন্স, 6-7 এরকম। তো ছোট মেয়েটা হয়তো কি আমার কথা শুনতো না, আমার কথা শুনতো না, ওর বাবার কথা শুনতো না, আর অনেক পড়তো পড়া মনে থাকতো। তো আমাদের সবার এরকম টুকটাক সমস্যা, কিন্তু এরকম তো হতেই পারে, তার মানে এই না যে আমাদের কালো জাদু করা হচ্ছে। আমরা ব্যাপারটা নিয়ে আসলে ওইভাবে মাথা ঘামাইনি, আমার হাজবেন্ড খুবই মাথা ঘামায়, তো তার ধারণা ছিল যে না এখানে সামথিং ফিশি, কিন্তু আমি আসলে এটা নিয়ে কোনো কথাই বলিনি। তো যাই হোক, হুট করে আমাদের লাইফে একজন ফেরেশতা আসে, আল্লাহ তাআলা স্বয়ং তাকে পাঠাইছে, বিক্রমপুরের একজন মাওলানা, যেভাবে হোক আমি তাকে তার নাম্বার জোগাড় করি। আমরা সম্পর্কে শুনেছি, শোনার পরে ও আগের যে আমাদের হাফেজ সাহেব যার কথা বলছিলাম মাওলানা সাইদ, ওনার সাথে আমাদের রিলেশনটা একটু দূরত্ব চলে আসছে হচ্ছে তার টাকার অ্যামাউন্টটা অনেক ছিল। আর একটা কথা হচ্ছে সে যে কিছুটা ব্যাপারটা কি, কিছু ডাক্তার থাকে না রুগীকে একটু মানে কি বলে ই করে রাখে, স্থির করে রাখে, পুরোপুরি চিকিৎসা দেন এরকম। উনি হলো আপনার যেকোনো একজনকে অজু করে বসাবে, বসানোর পর চোখটা বন্ধ করে দিবে, বন্ধ করে দেওয়ার পরে হচ্ছে উনি ওনার চুড়া গুলা পড়বেন, যে চুরুকাইয়া টাইপের, তখন যার চোখ বন্ধ করে দেওয়া হয়েছে সে চোখ বন্ধ অবস্থায় অন্ধকার ঘরে সবকিছু চোখের সামনে বিষ্ণু হিসেবে পড়তে হবে। তা আমাকে বসানো হয়, দুঃখজনক ভাবে আমি কিছুই দেখি, অনেক চেষ্টা করা হয়, অনেক রুকাইয়া করা হয়, আমি কিছুই দেখি না ভাইয়া। পরে চিন্তা করলাম যে এখন কি করা যায়। পরে উনি বললো যে আপনার বড় বাচ্চাটা তো যথেষ্ট বড়, 12 বছর, ওকে বসাই, যেহেতু বাচ্চারা অনেক পবিত্র হয়। পরে আমার বড় মেয়ে বসানোর পরে আল্লাহ তাআলার কি অশেষ রহমত, ও সব দেখতে পায়। তোর মাকে দেখতে পাচ্ছ হ্যাঁ, তোমার বাবাকে দেখতে পাচ্ছ হ্যাঁ। তো ওর বাবাকে হচ্ছে 6-7 জায়গায়, দাদা বাড়ির কোন দেয়ালে কি আছে, কোথায় কি গাড়ছে, কবরস্থানে কি গাড়ছে, কোন গাছে কি করছে, এভরিথিং মেয়ে ও চোখ বন্ধ করে বলে দিচ্ছে। উনি রুকাইয়া করতেছে স্টেশনের মাধ্যমে, আমার মেয়ে ঠাস ঠাস করে বলে দিচ্ছে। দাদাবাড়ির ওই দেয়ালের মধ্যে এটা এটা করা বাবার নামে, তারপর দাদাবাড়ির সামনে হচ্ছে একটা নদী আছে, নদীর মধ্যে এটা করা, নদীর সাইডে এটা করা, ব্রিজের ওইখানে এটা করা, একদম ডিটেইলস বলে দিচ্ছে। আমরা তো মানে অবাক হয়ে গেছে যে এটা কেমন চিকিৎসা। পরে হচ্ছে অবশেষে ওর বাবারটা আমারটা তো ই করলই, আমার আমারটা করা হয়েছে ডিভোর্সের জন্য, আমি আস্তে আস্তে ডিভোর্স দিয়ে দিব, আমার ভালো লাগবে না হাজবেন্ডকে। আমি সবচাইতে অবাক হয়েছি আমার বড় মেয়েকে উনি করছে, আমার মেয়ের মুখের স্পট ও দেখতে পাচ্ছে, একটা আয়না মিররের মধ্যে আরবি লেখা, আয়নাটা পুরান একটা মাকড়সায় জড়িত একটা রুমের মধ্যে। ওইটা যখন বলছে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, যখন আমি কান্না করে দিচ্ছি, আল্লাহ আমার এতটুকু দুধের বাচ্চা তাকে এগুলা করছে। আরো মজার বিষয় হচ্ছে আমার ছোট বাচ্চাটাকেও করছে, তাকে ছোটবেলায় দেখতে হচ্ছে একটা কলম, কলমের ভিতরে একটা কাগজ ঢুকানো, যে কাগজটা হচ্ছে মানে ওর পড়াশোনা হবে না, আর ও আস্তে আস্তে মা বাবার অভাব হয়ে যাবে। ঠিক আছে, এই হলো যে মানে তার পড়ানোর মানে স্টাইল দেখেন আপনি, যে ছোট বাচ্চাদেরও সে মানে ছাড়লো না। আর এর মধ্যে হচ্ছে আমি একটা কথা বলি, আপনি বুঝতে পারেন যে আপনার হাজবেন্ড কে কেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমি তার কথার অবাধ্য হয়েছি, আমি তার কথা মতো তার বাসায় থাকি নাই, যে অন্যান্য বউদের উপরেও, অন্যান্য ছেলের বউ, আগের ঘরের হচ্ছে যে চারটা ছেলে তিনটা মেয়ে, তো ছেলেদের উপরও সে যেভাবে টর্চার করেছে, ফলে ছেলের বউদের আমার উপরে পারে নাই, আর স্বেচ্ছাচারী আমার উপরে চালাতে পারে নাই, আমার বাবা রাগ করে নিয়ে আসছে, আমাকে শিক্ষিত করছে, এই তার এক রাগ। সেকেন্ড হচ্ছে আগের ঘরের প্রত্যেকটা ছেলেকে তো বিছানায় ফেলছে, আমার বড় ভাসুর মারা গেল অসুস্থ হয়ে, একদম ইমার্জেন্সি, সে মারা যাওয়ার আগেও বলছে তাকে বান মারা হচ্ছে, নিজের মুখে এটা বলে গেছে যে আমাকে কেউ বান মারছে। সেকেন্ড হচ্ছে আমার যে ভাসুর, সে হচ্ছে হঠাৎ করে স্ট্রোক করে, সেও কাজ করতে পারে না, তারপরে যে ভাসুর সেও একই অবস্থা অসুস্থ। এখন চার নাম্বার হচ্ছে আমার হাজবেন্ড, ওকে বিছানায় ফেলতে পারলে সবাই সম্পদ সবকিছু হচ্ছে আমার এই শাশুড়ির যে ছেলে, বড় ছেলে সে দেখবে, ছোট যে ছেলেটা আমার এই শাশুড়ি মানে সবচেয়ে, ও আবার ভালো ওইগুলা জড়িত না, ওর নাম অনেকবার আমরা ট্রাই করছি, ওর নামে কিছু আসে না, বড় ছেলেটা মা তাই জড়িত। তো যাই হোক, পরে হচ্ছে ওনার চিকিৎসার মাধ্যমে আমরা বলতে গেলে যে অনেক দিন পর্যন্ত আমরা ভুগি, উনি রানিং করছে, এই যে আজকে সকালে যদি আমরা স্টেশন নিই, আজকে দুপুরে উনি আপটা করে, আমার হাজবেন্ড হাঁটতে পারে না, বলে দেখো আমার পায়ে যেন কিসের খোঁচা লাগে, কিসের খোঁচা লাগে, কি খোঁচা লাগে, ওই মেয়েকে আবার বসাইছি চোখ বন্ধ করে, মেয়ে বলতেছে বাবার পায়ের মধ্যে খেজুর কাটার মতো কিছু একটা, ওটাতে বারবার কেউ আঘাত করছে। আচ্ছা ভালো গেল, আবার এরকম করা, কাকে করলো, ছোট মেয়েকে করলো, রায়াকে করলো, কি করলো, একটা পুতুল, পুতুলটা কি করছে, পুতুলটা হচ্ছে কালো কাপড় দিয়ে বাঁধা, দাদা বাড়ির সামনে যে নদীটা আছে নদীর ওইখানে গাড়া। আচ্ছা ঠিক আছে, ওগুলো আবার ওই যে হুজুরি সেশনের মাধ্যমে ধ্বংস করে দেয় কালো জাদুটা। এরকম করতে করতে ভাইয়া এমন একটা পর্যায়ে চলে আসলো, মানে আমি আর পারছি না, আমার চোখের সামনে আমার দুইটা বাচ্চা, আমার বড় মেয়েটাকে কমই করতো পরবর্তীতে, ছোট মেয়েটাকে আর হাজবেন্ডকে আর ছাড়ে নাই। ঠিক আছে, আর আজান পড়লে কান জ্বলে যায় তো আমার, আমি আজান সহ্য করতে পারতাম
না, এটা আসলে খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এবং আমি আপনি যেভাবে শুরু করেছিলেন যে মশারির মধ্যে সাপ দেখতে পাবো, মানে আমি অনেকদিন পর এরকম চমকে উঠলাম একটা ঘটনা শুনে। এবং আপনি যেটা বললেন যে আপনার শাশুড়ি তিনি যে এত কিছু করেছেন তার পরিণতিও ভালো হয়নি, এবং তিনিও আসলে এটা নিয়ে সাফার করেছেন এবং আপনারা এখনো পর্যন্ত সাফার করছেন। খুবই অদ্ভুত লাগলো যে আপনি যখন বললেন যে আপনার একজন মৌলানা, ভালো একজন মৌলানা খুঁজে পেয়েছেন, এটা তো একটা ভাগ্যের ব্যাপার, এবং আপনার এই যে মেয়ে যে সব বলতে পারে এইটা তো আরো আশ্চর্যের ব্যাপার। সো আমি এরকম ঘটনা অনেক দিন পরে আসলে, মানে এত ভয়ঙ্কর জীবন যে মানুষের হতে পারে, এইরকম কষ্ট যে মানুষ করতে পারে, এটা আসলে অনেকদিন পরে শুনলাম এবং আমি খুবই অবাক হলাম এই সবকিছু শুনে, এবং সত্যি খুব 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 অদ্ভুত একটা ব্যাপার। আপনি এখন নিশ্চয়ই আগের তুলনায় কিছুটা ভালো আছেন বলে আমি আশা রাখি, এবং আপনার জন্য লিসেনারদের সবাইকেই দোয়া করতে বলবো, সবাইকেই বলবো যে আপনার জন্য যেন একটু দোয়া করেন, এবং আপনি যেন আসলে পুরোপুরি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন, কারণ ঘটনাগুলো চলমান রয়েছে। অনেক লিসেনার এখানে আছেন, এক্স্যাক্টলি অনেক লিসেনার এখানে আছেন, তারাও অনেক সময় বিভিন্ন সময় কালো জাদুর শিকার হন বা এরকম মানে সমস্যার সম্মুখীন হন, তাদের জন্য আপনার যদি কোনো সাজেশন থাকে, যেহেতু আপনি অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন, যদি ছোট্ট করে তাদের একটা সাজেশন আপনি দিতেন।
জি ভাই, আমি সাজেশন দিব একটাই, যাদেরকে সন্দেহ করেন আপনারা ফ্যামিলিতে, তাদের হাতে কিছু খাবেন না। আর যদি দেখেন যে স্বপ্নে কিছু খাচ্ছেন, সাপ, কবর, নতুন ঘর, এই ধরনের কিছু দেখলে অবশ্যই ভালো কোনো হুজুর মাওলানা শরণাপন্ন হবেন, কোনো হিন্দুর কাছে কখনো কোনো চিকিৎসা নিবেন না। আর চেষ্টা করবেন নামাজ পড়ে, চার কুল পড়ে, আয়াত উপস্থিত পড়ে সবসময় ফুল দিতে। এতে হয় কি জিনিসগুলোর সাইড এফেক্ট কম হয়, ঠিক আছে? কিন্তু যেগুলো হওয়ার অবশ্যই ভালো, কারণ কোন রাখি দ্বারা আপনারা সেশন নিবেন, কারণ ইসলামের সম্পূর্ণ একটা জায়গা আছে কোরআনের মাধ্যমে চিকিৎসা, যেটা আমরা নিয়ে এখন বলতে গেলে সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণই সুস্থ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আরো কিছু স্টোরি ছিল আমাদের, কিন্তু সেই স্টোরিগুলো আমরা আজকে শোনাচ্ছি না। আমরা আসলে এইখানেই শেষ করতে চাই, কিছু কমেন্ট পড়ে আমি শেষ করে দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন এবং আপনার সাথে
ইনশাআল্লাহ
না আপনার সাথে ইনশাআল্লাহ ভবিষ্যতেও কথা হবে, ভবিষ্যতে ইনশাআল্লাহ কথা হবে, আপনি ভালো থাকুন। তো আমরা কথা বলছিলাম শামিমা মনিরের সাথে এবং তিনি আমাদেরকে শোনালেন তার ভয়াবহ জীবনের ঘটনা, যে ঘটনাটি এখনো চলমান, এবং তিনি যে কষ্ট করে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে পুরো ঘটনাটা বলেছেন, যেন আমি সত্যি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। এটা আসলে সত্যি কথা বলতে যে আমি অনেকদিন পর, আমি বললাম না যখন উনি শুরু করেছেন তখনই আমি চমকে উঠেছি যে একটা মশারি ভেতর আপনি শুয়ে আছেন, সেই মশারির ভেতর বাইরে যদি আপনি দেখেন সাপ দিয়ে ভরা, মানে কেমন লাগতে পারে। তারপরে যে সমস্ত মানে সমস্যার মধ্যে দিয়ে তিনি গেছেন, একটা সময় যখন উপলব্ধি করতে পারলেন আপন মানুষের কারণে এটা ঘটছে এবং তার ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত রক্ষা পায়নি, তার হাজবেন্ডের সাথে তার দূরত্বের সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, এবং তিনি যখন হুজুর খুঁজছিলেন তখনও সেখানে টাকার অর্থনৈতিক একটা ব্যাপার এসেছে, এবং তারপরে অর্থনৈতিক মানে টাকা দিলেই যে সব কাজ হয়ে যায় এমন তো না, সেখান থেকে তিনি একজন ভালো মানুষের সন্ধান পেয়েছেন এবং এখন তিনি কিছুটা সুস্থির আছেন। এই যে পুরো ঘটনাটা আমরা শুনলাম, মানে দেখেন এই ঘটনাটা একবারে মানে আপনারা একবার শুনবেন জীবনে কখনো ভুলবেন না, এরকম ধরনের একটা ঘটনা কিন্তু। এবং উনি আপনাদেরও সাজেশন দিলেন যে স্বপ্নের মধ্যে আপনারা কি কি দেখলে কি কি করতে হবে, আর আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আসলেই আসলে আপনি যে কষ্ট করে যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমি যে কি পরিমাণ কৃতজ্ঞতা জানাতে পারি আপনাকে, আমি আসলে এখানে এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। যাই হোক, আমি কিছু কমেন্ট পড়ে ফেলি। নরসিংদী থেকে আমাদের আরাফাত শুনছেন, টাঙ্গাইল থেকে লিমন শুনছেন আমাদেরকে, আমাদের সঙ্গে আছেন মাহবুবুর দিনাজপুর থেকে, মামুন আছেন আমাদের সাথে কুয়েত থেকে। আজকের এপিসোডটা একটু লম্বাই হলো, কিন্তু আমরা এখন যদি কোনো ইমেইলে যাই সেই ইমেইলটা আরও লম্বা হয়ে যাবে, আমি ওয়ার্কিং ডেতে এতক্ষণ আপনাদের আটকে রাখতে কোনোভাবেই চাই না। সিয়াম সৌদি আরব থেকে আমাদের সাথে আছেন, হাসান আলী আমাদের সঙ্গে আছেন এনায়তপুর থেকে, সুজন সর্দার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে তাবাসসুম, আমাদের সঙ্গে সিন চৌধুরী আছেন রাজশাহী থেকে, রমজান আছেন আমাদের সাথে লিবিয়া থেকে। ভাই কি অবস্থা লিবিয়ার, এখন কি অবস্থা, কেমন আছেন আপনারা একটু জানাবেন প্লিজ, আপনাদের জন্য সবসময় চিন্তা হয়। আমাদের সাথে আছেন মুর্শিদাবাদ থেকে জহিরুল, আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে সুস্মিত গোমেজ, আমাদের সঙ্গে আছেন আব্দুল বাকি সিরাজগঞ্জ নালকা থেকে, আমাদের সঙ্গে আছেন নাইম রংপুর থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমরান জামালপুর থেকে, আমাদের সঙ্গে আছেন মালয়েশিয়া থেকে শুনছেন নাইট ডিউটি করতে করতে মুস্তাকিম, আমাদের সঙ্গে আছেন তুবা মির্জা রাজশাহী থেকে, ময়মনসিংহ থেকে হেদায়ত আমাদেরকে শুনছেন, মুত্তাকি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি সাইপ্রাস থেকে শাওন, আমাদের সঙ্গে আছেন মানিকগঞ্জ থেকে আলামিন, কক্সবাজার থেকে ফুরকান আমাদের সঙ্গে আছেন, ইবনুল সৌদি আরব থেকে আমাদের শুনছেন, কালিয়াকোট থেকে শুনছেন, নাম লেখেননি, এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন, ঋতু আছেন আমাদের সঙ্গে আছেন কুষ্টিয়া থেকে, হামজা এছাড়াও জসিম আছেন সৌদি থেকে, অনেকেই শুনছেন আমাদেরকে। এবং আজকের এই ঘটনাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আমরা আসলে নতুন কোনো এই ঘটনার পরে আমি আসলে চাই না কোনো আরো অন্য কোনো ঘটনায় যেতে, কারণ সব ঘটনায় খুব অন্যরকম লাগবে হয়তো এই ভয়ঙ্কর ঘটনাটি শোনার পরে। আমার মনে হয় যে এই ঘটনাটি নিয়ে ভাবতে ভাবতেই আজকে রাতে আমরা শোটা শেষ করি, এবং এই ভাবতে এই ভাবনা থেকেই আপনারাও আজকে রাত্রি কাটিয়ে দিন, দেখুন কেমন লাগে। আমার কাছে খুব ভয়ঙ্কর লেগেছে, আমি আসলে যখন শুনছিলাম বর্ণনাগুলো, যখন শুনছিলাম কালো জাদুর যে পরিণতি, সেই পরিণতি যে কত ভয়াবহ হতে পারে, এটা ভেবেও আমার আসলে খুব ভয় লাগছিল। যাই হোক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, যদি খুব ভালো লাগে অবশ্যই আজকের এই এপিসোডের লিঙ্কটি শেয়ার করবেন আপনার কাছের মানুষের সাথে, প্রিয় মানুষের সাথে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি বোধ.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।